الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله لا إله إلا الله
السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
আজকাল আমরা মহরম মাস অতিবাহিত করছি আজকে মনে হয় 4 তারিখ মহরমের আর 2009 সনের জানুয়ারি মাসের 2 তারিখ ঘটনাক্রমে ইসলামী চন্দ্র বছরেরও এটি প্রথম জুমা আর ষোল বছরেরও প্রথম জুমা। এই উভয় পঞ্জিকার এক জুমায় একত্রিত হওয়া সমবেত হওয়া খোদা তাআলা জামাতে আহমদিয়ার জন্য অশেষ কল্যাণের কারণ করুন। এই দৃষ্টিকোণ থেকে জামাতের মনোযোগ আমি দোয়ার দিকে আকর্ষণ করতে চাই। জামাতে বই পুস্তকে জামাতে সাহিত্যে মুসলিমদের বই পুস্তকে ওইটি রয়েছে। আর বেশ কয়েকবার আমি খুতবায় বলেছি যে জুমার দিনের হযরত মসীহ মওউদের যুগের সাথে একটি বিশেষ সামঞ্জস্য আছে। প্রধানত এই যুগে বস্তুবাদিতার কারণে বস্তুবাদিতার প্রতি আকর্ষণের কারণে মুসলমানদের ভিতর জুমার ব্যাপারে সচেতনতা নেই বা সচেতনতা হারিয়ে যাওয়ার ছিল। আল্লাহ তাআলা বিশেষভাবে তার ইবাদত আর বিশেষ করে জুমার ইবাদতের প্রেক্ষাপটে সূরা জুমায় মুসলমানদের মনোযোগ আকর্ষণ করেছেন যে শুধু জাগতিক কাজকর্মে লিপ্ত থেকো না, জাগতিক কাজকর্মে মগ্ন থেকো না, বরং সবসময় স্মরণ রেখো যে সকল কল্যাণ ফজল আর বরকতের উৎস হলেন খোদা তাআলা, খোদার পবিত্র সত্তা। তাই জুমার প্রতি মনোযোগী হও। এরপর নামাজ যখন শেষ হয় ইহজাগতিক কাজকর্মে তোমরা ঝাঁপিয়ে পড়তে পারো এবং খোদার অনুগ্রহ তোমরা সন্ধান করো। এই সূরার প্রারম্ভে সূরা জুমার প্রারম্ভে আখারিনদের মধ্য থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিবেদিত প্রাণ দাসের প্রেরিত হওয়ার সংবাদ দেয়া হয়েছে এই সূরার প্রারম্ভে। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য তার মিশনকে এগিয়ে নিতে গিয়ে কোরআনের শিক্ষার প্রসারের দায়িত্ব ছিল তার। পবিত্রকরণ এবং প্রজ্ঞার কথাবার্তা শেখানো এটিও তার দায়িত্বের অন্তর্গত ছিল। যেন পৃথিবী নিজ খোদাকে শনাক্ত করতে পারে আর মুসলমান একতাবদ্ধ উম্মতে রূপান্তরিত হয় আর অপরাপর জাতির নেক প্রকৃতির মানুষ এক হাতে একত্রিত হয়ে যেন খোদার সন্তুষ্টি অর্জন করতে পারে, এই ছিল তার আগমনের উদ্দেশ্য। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম এই বিষয়ের ব্যাখ্যায় বলেন যে হযরত সাল্লাল্লাহু আলাইহিস সালামের আগমনের উদ্দেশ্যাবলীর একটি হল ধর্মের পরিপূর্ণতা বা তাকমিলে দিন। তিনি বলেন যে এই ধর্মের পরিপূর্ণতা সম্পূর্ণতার দুটো দিক আছে, একটি হল হেদায়েতের পরিপূর্ণতা আর অপরটি হল হেদায়েতের বা সত্যের প্রচারের বিষয়টি সম্পূর্ণ হওয়া। হেদায়েতের পরিপূর্ণতার যুগ ছিল মুহাম্মদ ইসলামের যুগ, প্রথম যুগ, আর হেদায়েতের প্রচারের সম্পূর্ণতার যুগ হল তার দ্বিতীয় যুগ, যখন আখারিনা মিনহুম লাম্মায়াল হাকুবিহিমের যুগ আসার কথা ছিল আর সেই সময়টি এখন, অর্থাৎ আমার যুগ, অর্থাৎ হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের যুগ। সেই কারণে খোদা তাআলা হেদায়েতের পরিপূর্ণতা এবং হেদায়েতের প্রচারের সম্পূর্ণতার উভয় যুগকে মিলিত করেছেন। এটিও এক মহান জমা বা সমবেত হওয়া বা জমা। হেদায়েতের পরিপূর্ণতার বা সম্পূর্ণতার অর্থ হল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের আগমনের মাধ্যমে খোদার সমস্ত নেয়ামত জাগতিক হোক বা আধ্যাত্মিক তা উৎকর্ষতা লাভ করেছে। আর এই কামেল বা পরিপূর্ণ আর সম্পূর্ণ ধর্মের পর কোন নতুন ধর্ম বা নতুন শরীয়ত, নতুন ধর্ম বা নতুন শরীয়তের আর প্রয়োজন নেই। কেউ হয়তো বলতে পারে যে জাগতিক যে সমস্ত নেয়ামতরাজি আছে সেইগুলো তো এখনো উৎকর্ষতায় পৌঁছেনি, বরং প্রতিদিন নিত্য নতুন আবিষ্কার আদি সামনে আসছে। এর উত্তর হল হজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামেল এবং সম্পূর্ণ পরিপূর্ণ কামেল নবী ছিলেন, যাকে আল্লাহ তাআলা সমগ্র মানবতার জন্য প্রেরণ করেছেন। আর তিনি সেই কামেল নবী যাকে কিয়ামত পর্যন্ত আগত সকল যুগের দায়িত্ব দেয়া হয়েছে এবং তার উপর যেই গ্রন্থ নাজল হয়েছে কোরআনে করিম, সেই কোরআনই সেই উৎকর্ষ গ্রন্থ যার ভিতর অতীতের শিক্ষা অন্তর্গত আর নতুন শিক্ষাও এর অন্তর্ভুক্ত। জাগতিক দৃষ্টিকোণ থেকে যে সমস্ত নতুন আবিষ্কারাদি হচ্ছে তার শুভ সংবাদ পূর্বেই কোরআনে দেয়া হয়েছে। নতুন আবিষ্কারাদি যখনই সামনে আসে কোরআন থেকে তার সমর্থন দেখা যায় বা পাওয়া যায়। বরং মুসলমান বিজ্ঞানীরা যদি ভাবে চিন্তা করে এবং নিজেদের গবেষণা যদি কোরআনী ভবিষ্যৎবাণীর আলোকে করে বা সেই জ্ঞানের আলোকে করে যা কোরআনে কারিমে এক ধনভাণ্ডার হিসেবে সংরক্ষিত আছে, তাহলে নতুন গবেষণার অনেক দিক নির্দেশনা তারা গবেষণার বিষয়ে কোরআন থেকে লাভ করতে পারবে। প্রফেসর ডক্টর আব্দুল সালাম সাহেব নিজ গবেষণা কর্ম পরিচালিত করেছেন কোরআন থেকে অর্জিত জ্ঞানের ভিত্তিতে। আমি পূর্ব একবার বলেছি যে তার নিজস্ব গবেষণা অনুসারে কোরআনে কারিমে 700-এর মতো এমন আয়াত আছে যা যা বিজ্ঞানের সাথে সম্পর্কযুক্ত বিষয় নিয়ে আলোচনা করে, বা 700-এর মতো এমন আয়াত আছে যা থেকে বিজ্ঞানের সাথে সম্পর্কযুক্ত বিষয়ের ব্যাপারে দিক নির্দেশনা পাওয়া যায়। তো এটি তার নিজস্ব চিন্তা ভাবনার পদ্ধতি। অন্য কোন আহমদি বিজ্ঞানী যদি গভীর সমুদ্রে অবগাহন করেন হয়তো বিজ্ঞানের সাথে সম্পর্কযুক্ত জ্ঞানের মতে সে আরো বেশি আহরণ করতে পারবে কোরআন থেকে। তো যাই হোক, হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন যে হেদায়েত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পরিপূর্ণতা লাভ করেছে। কোন জ্ঞানগত ধর্মীয় বৈজ্ঞানিক বা আধ্যাত্মিক জ্ঞানের এমন কোন শাখা নেই যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বা তার আনিত আনা শরীয়তের মাধ্যমে পরিপূর্ণতা লাভ করেনি। কিন্তু সে যুগে কিছু বিষয় পর্দার অন্তরালে ছিল, অনেক বিষয় তখনও অপ্রকাশিত ছিল, মানুষের দৃষ্টির আড়ালে ছিল, প্রচ্ছন্ন ছিল, অজানা ছিল। কিন্তু হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের যুগে কালের প্রবাহে নতুন আবিষ্কারাদি সামনে এসে হেদায়েতের প্রচারের পরিপূর্ণতার মাধ্যম হয়েছে। আর আল্লাহ তাআলার ফজলে এই নতুন আবিষ্কারাদি মানব কল্যাণের কাজে আসছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আনা ধর্মের প্রচারের কাজে লাগছে, কাজে আসছে। মুহাম্মদ ইসলাম তার নিজের গ্রন্থে কিতাবে এগুলো উল্লেখ করেছেন। আজকে আমরা দেখছি স্যাটেলাইট ইত্যাদি এই কাজেই এই কাজে ব্যবহৃত হচ্ছে। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের নিষ্ঠাবান প্রেমিক এবং যুগ মসির এই যুগে এমন এমন কথা দৃশ্যপটে আসছে বা এর যার মাধ্যমে ধর্মের প্রচার হচ্ছে বা কোরআনে কারিম ও হযরত সাল্লাল্লাহু ইসলামের শিক্ষা তার পদমর্যাদা তার পদমর্যাদার পরিপূর্ণতার এমন নীতি এবং আঙ্গিক সামনে আসছে যা এক মোমেনের ইমানকে দৃঢ় করে। আর এই বিষয়ে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ প্রেরণের দিকে আমাদের দৃষ্টি নিবদ্ধ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি বলেছি যে হিজরি বছরেরও এটি প্রথম জুমা এবং সৌর বছরেরও এটি প্রথম জুমা। সৌর পঞ্জিকায় চন্দ্র পঞ্জিকা এবং সৌর পঞ্জিকা উভয় পঞ্জিকার এটি প্রথম জুমা। জুমার দৃষ্টিকোণ থেকে হযরত মসীহ মাউউদ ইসলামের যুগের বিশেষ গুরুত্ব রয়েছে। ইসলামী এবং খ্রিস্ট পঞ্জিকায় দুই জুমার সমবেত হওয়া দোয়ার দিকে আমাদের দৃষ্টিকে আকর্ষণ করে এবং আকর্ষণ করা উচিত। চন্দ্র এবং সৌর উভয় নিজাম উভয় বিধান খোদাতালার সৃষ্ট। আমি যেভাবে বলেছি যে ইসলামী এবং জাগতিক দুই শব্দ ব্যবহার করেছি, এর কারণ হল সৌর বছরের যে ইতিহাস তা প্রথমে জুলিয়াস সিজারের যুগে ছিল, এরপর খ্রিস্টানদের যুগে গ্রেগরিয়ান পঞ্জিকা হিসাবে পরিচিত চন্দ্র মাস হল ইসলামী মাস। এই দিক থেকে আমি বলছি নতুবা চন্দ্র হোক বা সৌর উভয়টি খোদাতালার শ্রেষ্ঠ নিজাম। তো আমাদের দৃষ্টি এর ফলে দোয়ার প্রতি নিবদ্ধ হওয়া উচিত। এই উভয়টি হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তিরোধানের পর তাঁর প্রতিষ্ঠিত খেলাফতের দ্বিতীয় বছরে মিলিত হচ্ছে। যদি দোয়ার প্রতি আমরা আমাদের মনোযোগ নিবদ্ধ করি আর খোদা এবং রসুলের নির্দেশ অনুসারে কাজের চেষ্টা করি, তাহলে জাগতিক এবং আধ্যাত্মিক উন্নতি যা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে এখন সংশ্লিষ্ট তার নিষ্ঠাবান দাসের জামাতের খেলাফতের রাশেদার সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট জামাতের মাধ্যমে পৃথিবী নতুন মহিমায় তা দেখবে ইনশাআল্লাহ। অতএব এই দুই জুমার একত্রিত হওয়া সমবেত হওয়া সৌর এবং চন্দ্র মাসের বা বছরের এক বরকতময় দিনে সমবেত বা একত্রিত হওয়া এটিও মুহাম্মদ মসীহর জামা বা একত্রিত হওয়ার বা সমবেত হওয়ার নিদর্শনাবলীর একটি। পূর্বে হয়তো কোনো সময়ে কোনো দিন একত্রিত হয়েছে, কিন্তু এদিক থেকে এই দৃষ্টিকোণ থেকে এটি এভাবে প্রথমবার জামা বা একত্রিত হচ্ছে। আর ইনশাআল্লাহ জামাতে আহমদিয়ার উন্নতির জামাতে আহমদিয়াকে উন্নতির দিকে ধাবিত করার জন্য এটি একটি মাইল ফলক। আজকে যখন পৃথিবী ক্রীড়া কৌতুকে নিমজ্জিত, ক্রীড়া কৌতুকের দুর্গন্ধযুক্ত পানিতে হাবুডুবু খাচ্ছে, এক আহমদিকে এবং সকল সকল দেশের আহমদীদের এটি বুঝে কোরআনী শিক্ষাকে নিজেদের জীবনে কোরআনী অনুশাসনকে নিজেদের শিরোধার্য করার চেষ্টা পূর্বের তুলনায় বেশি করতে হবে এবং নিজ পরিবেশে বিভ্রান্ত মানুষকে শিক্ষা সম্পর্কে পরিচিত করার চেষ্টা পূর্বের তুলনায় অধিক সচেতনতার সাথে করতে হবে এবং নোংরা পানিতে যারা নিমজ্জিত তাদেরকে পরিষ্কার পানিতে বিধৌত করে সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার আমাদেরকে সাক্ষ্য রাখতে হবে। এটি আজ এক আহমদের অনেক বড় একটি দায়িত্ব। আজ যদি আমরা এই দায়িত্ব সত্যিকার অর্থে যথাযথভাবে পালন না করি, তাহলে আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত আখ্যায়িত হব না আর মুহাম্মদ মসীহর সত্যিকারের হাওয়ারি বা শিষ্য আখ্যায়িত হতে পারে না। যে হাওয়ারিরা নাহনু আনসারুল্লাহর নারা উত্তোলন করেছিল, এই নারা উত্তোলন করে সকল প্রকারের সাহায্য করার প্রতিশ্রুতি যারা দিয়েছিল। খোদা তাআলা কিছু কিছু কথা দেখিয়ে বা প্রদর্শন করেন অনেক সময়, যাকে পৃথিবীবাসীরা বলে যে দৈব ঘটনা, কিন্তু কিছু দৈব বিষয়ে অনেক সময় খোদার সাহায্যের দিকে স্পষ্টভাবে ইশারা করে, যদি শুধু দেখার চোখ থাকে তাহলে মানুষ বুঝবে। তো খোদা তাআলা এই ঘোষণা করছেন, এই সমস্ত বিষয়ের দিকে ইশারা করে খোদা এই ঘোষণা করছেন যে খোদার সাহায্য অবশ্যই অতি সন্নিকটে, আর বিজয় সত্তর তোমাদের পদচুম্বন করবে। আল্লাহ তাআলা শুধু পরীক্ষাই করেন না, বরং সকল পরীক্ষার পর নিজ রহমত এবং কৃপাবারীর দ্বার পূর্বের তুলনায় সুপ্রশস্ত করেন। শর্ত হল সকল কষ্টকে ধৈর্যের সাথে সহ্য করার পর আমরা যেন তার দরবারে ক্রমশ বিনত হওয়া শিখি এবং বিনত হওয়ার চেষ্টা করি, তার নির্দেশের উপর পূর্বের তুলনায় যেন অধিক আন্তরিকতার সাথে প্রতিষ্ঠিত হই, যেন বিজয় আমাদের নিকট থেকে নিকটতর হতে থাকে। অতএব আজ মহরম এবং নববর্ষের এই জুমার বেড়াতে বিশ্ব জামাতে আহমদিয়ার প্রতিটি ব্যক্তি, আবাল বৃদ্ধ বনিতা পুরুষ মহিলা সকলকে, সকলের প্রতি আমার আহ্বান যে নিজের ভিতর একটা নতুন আবেগ, নতুন উৎসাহ উদ্দীপনা এবং নতুন প্রেরণা নিয়ে নিজের ভিতর এমন পরিবর্তন আনয়ন করুন এবং নিজ আমল এবং কর্মে সেই সৌন্দর্য সৃষ্টি করুন যেন আরশের অধিপতি খোদা তার প্রতি স্নেহের দৃষ্টিতে দেখেন। নিজেদের দোয়ায় সেই আন্তরিকতা ফুৎকার করুন, সেই প্রকম্পন সৃষ্টি করুন যার ফলে আকাশ এবং পৃথিবীর স্রষ্টা সর্বশক্তিমান খোদা, দোয়া কবুলকারী, দোয়া গ্রহণকারী প্রভু, আমাদের দোয়া গ্রহণ করত। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর পতাকা সারা পৃথিবীতে বা তার রাজত্ব সারা পৃথিবীতে প্রতিষ্ঠা এবং এক মহান বিপ্লবের দৃশ্য এবং দৃষ্টান্ত যেন আমাদের জীবদ্দশায় আমাদেরকে দেখান। দোয়ার গ্রহণযোগ্যতা এবং মহরমের বেলাতে কথা আমি বলতে চাই যে মাসে এই দিনগুলোতে দোয়ার উপর অনেক জোর দিন, দোয়া গৃহীত হওয়ার এই ব্যবস্থাপত্রের কথা হযরত মুহাম্মদ ইসলাম স্বয়ং আমাদেরকে বলেছেন। মুহাম্মদ ইসলামের নিষ্ঠাবান প্রেমিক, তার ব্যবহারিক তার আমলের মাধ্যমে দরুদ শরীফের বরকত আমাদের সামনে তুলে ধরেছেন, কিন্তু সদা স্মরণ রাখতে হবে বা সর্বদা স্মরণ রাখা উচিত যে দরুদ পাঠের জন্য নিজেকে সেই মানে অধিষ্ঠিত করতে হবে যে পর্যায়ে পৌঁছলে দরুদ কল্যাণকর হয়ে থাকে। মোহাম্মদ রাসূলের উপর দরুদ প্রেরণ করলে যদি করতে চায় কেউ, তার পদমর্যাদা সম্পর্কে কিছুটা সচেতনতা থাকা চাই। হাদিসে দরুদ শরীফের যে কল্যাণের কথা উল্লেখ আছে, বরকতের উল্লেখ রয়েছে, তার কয়েকটি আপনাদের সামনে আমি তুলে ধরছি। হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে বর্ণিত যে একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে যখন আসলেন তখন তার চেহারা বিশেষভাবে হাস্যোৎফুল্লপূর্ণ ছিল। সাহাবারা বললেন, হে আল্লাহর রাসূল, আজকে হুজুরের সমুজ্জ্বল চেহারায় বিশেষভাবে হাস্যোৎফুল্লতা দেখা যাচ্ছে। তিনি বললেন যে হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে আমাকে জানিয়েছে যে তোমার উম্মতের যে ব্যক্তি তোমার উপর একবার উত্তম ভাবে দরুদ শরীফ পড়বে তার বিনিময়ে খোদা তাআলা তার নামে দশটি নেকি লিখে দেবেন, পুণ্য লিখে দেবেন, দশটি পুণ্য লিপিবদ্ধ হবে। এখানে উমদেগী বা উত্তম ভাবে দরুদ পড়ার কথা রয়েছে, একই সাথে তার দশটি পাপ খোদা তাআলা ক্ষমা করবেন। দশটি পুণ্য লিখিত হবে আর দশটি পাপ মিটিয়ে দেয়া হবে এবং তার পদমর্যাদা দশ গুণ উন্নীত হবে আর সেভাবে তার উপর রহমত বর্ষিত হবে যেভাবে সে তোমার জন্য তোমার উপর দরুদ প্রেরণ করেছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনন্দ ছিল উম্মতের উপর খোদার রহমতের কারণে। এই রহমতকে গ্রহণের বা বরণের জন্য আমাদের এগিয়ে যেতে হবে, একনিষ্ঠ হৃদয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উপর দরুদ পড়তে হবে, নিজ পাপের ক্ষমালাভেরও আমাদের ক্ষমা লাভের জন্য আমাদের সচেষ্ট হতে হবে এবং ভবিষ্যৎ পাপের ক্ষমা চাইতে হবে। খোদার রহমতকে আকর্ষণের মাধ্যমে নিজের ইহ এবং পরকালকে নিরাপদ করতে হবে, পরকালে ইহ এবং পরজগতে সুনিশ্চিত করতে হবে। আর এক হাদিসে আছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন যে হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর দরুদ প্রেরণ করবে কিয়ামত দিবসে আমি তার জন্য শাফায়াত করব। তো দরুদ যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর যে দরুদ প্রেরণ করে এই হলো তার পদমর্যাদা, প্রধানত তার নামে পুণ্য লিখিত হচ্ছে, পাপের ক্ষমা লাভ হচ্ছে, এছাড়া রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার জন্য শাফায়াত করছেন। এই হলো দরুদ শরীফের কল্যাণ। প্রশ্ন হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যার জন্য শাফায়াত করবেন তার হৃদয়ে অপর কোন মুসলমানের জন্য হিংসা বা বিদ্বেষ থাকতে পারে কি? এমন লোকদের জন্য রাসূলুল্লাহ শাফায়াত করবেন? আর আমরা যখন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদিন পড়ি বলি, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আলের বিরুদ্ধে কোন হিংসা বা বিদ্বেষ আমাদের হৃদয়ে থাকা উচিত কি বা থাকতে পারে কি? বা তার সাহাবাদের বিরুদ্ধে কোন হিংসা ও বিদ্বেষ কারোর হৃদয়ে থাকতে পারে কি বা থাকা উচিত কি? যদি এই কথা প্রত্যেক মুসলমান বোঝে তাহলে পারস্পরিক হিংসা বিদ্বেষ মরমালিন্য মিটে যাওয়ার কথা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শাফায়াতের জন্য পদমর্যাদা উন্নীত হওয়ার জন্য সত্যিকার অর্থে দরুদ পড়তে হবে। আর দরুদ পড়া বা দরুদের সত্যিকার অর্থে দরুদ যদি পড়তেই হয় তাহলে পারস্পরিক হিংসা বিদ্বেষ ভুলতে হবে, কেননা সকলেই উম্মতের অংশ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শাফায়াত কি তারা লাভ করতে পারে যারা মুখে দরুদ পড়ে কিন্তু তারা সত্যিকার অর্থে বহুধা বিভক্ত, বাস্তবিক পক্ষে তারা বহুধা বিভক্ত? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বন্ধনকে দৃঢ় করতে এসেছেন, তার মান্যকারীদের সম্পর্কে আল্লাহ তাআলা স্বয়ং বলেন যে রুহামাও বাইনাহুম, অর্থাৎ তারা পরস্পরের জন্য গভীর মমত্ববোধ এবং ভালোবাসা রাখে, পোষণ করে। কিন্তু আজ মুসলমানদের অবস্থা কি এমন? তারা কি ভালোবাসার প্রেরণা রাখে পরস্পরের জন্য? এটি মহরমের মাস, আমরা প্রত্যেক বছর খবর শুনি যে অমুক জায়গায় শিয়াদের তাজিয়ায় আক্রমণ করা হয়েছে, ইমামবাড়ায় অমুক স্থানে হামলা করা হয়েছে, পাকিস্তানে কিছু মৌলভী এমন আছে যাদের উপর যাদেরকে ধর্মীয় জ্ঞানের অধিকারী মনে করা হয়, যাদের কাছে প্রত্যাশা রাখা হয় যে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে তারা আমাদের প্রভু আমাদের মনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুবর্তিতায় সেই মেম্বারের প্রতি শ্রদ্ধাবোধ পোষণ করে ভালোবাসার পয়গাম দেবে সেখান থেকে। কিন্তু কামনা বাসনার এই অন্ধ পূজারি মানুষ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেম্বারে দাঁড়িয়ে ঘৃণার প্রচার করে থাকে, ভালোবাসার দূত হিসেবে কাজ না করে ঘৃণার পয়গাম্বর বা দূত হিসেবে এরা কাজ করে। এই কারণেই সরকারকে ঘোষণা সরকার বাধ্য হয়ে এই ঘোষণা করে আর এই ঘোষণা পত্রিকায়ও ছাপে যে অমুক অমুক মৌলভী অমুক অমুক স্থানে যেতে পারবে না, তার উপর নিষেধাজ্ঞা রয়েছে, এতদিনের জন্য নিষেধাজ্ঞা বলবৎ থাকবে, যেন সরকারের সাবধানতামূলক পদক্ষেপের কারণ হলো এরা যেন ঘৃণার বীজ বপন করতে না পারে। তো এই হলো আজকের সে সকল লোকদের চেহারা যারা একদিকে কোরআন এবং সুন্নতের শিক্ষা দেয়, অপরদিকে ঘৃণা ছড়ায়, ঘৃণার বীজ বপন করে। ঘৃণার তারা দেয়াল, ঘৃণার দেয়াল গড়ে ঘৃণা ছড়ায়। প্রত্যেক বছর সরকারকে এইভাবে নিষেধাজ্ঞা আরোপ করতে হয় এই ধরনের মোল্লাদের উপর। এরপর কারবালায় আত্মঘাতী হামলা হয়ে থাকে, শিয়ারা সুন্নিদের উপর, সুন্নিরা শিয়াদের উপর আক্রমণ করে। আর এটিকে বাধা দেওয়ার জন্য সরকারকে আলেমদের কমিটি গঠন করতে হয় ফ্যাসাদ এবং বিশৃঙ্খলাকে এড়ানোর জন্য। আর মহরমের দিন শান্তিপূর্ণভাবে কেটে গেলেও ঘৃণার এই যে নারা, প্রতিহিংসার এই যে অগ্নি তাদের হৃদয়ে লালিত হয়, এটি এরপর পুনরায় মাথা চাড়া দেয়। আর সারা বছর এদের এরা পরস্পরের বিরুদ্ধে ফ্যাসাদ এবং নৈরাজ্য সৃষ্টি অব্যাহত রাখে। আর উভয় শ্রেণী বাধ্যত মুসলমান আবার দরুদও পাঠ করে। প্রশ্ন দাঁড়ায় কে মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলাম কি এমন লোকদের জন্য সাফায়াত করবেন, সুপারিশ করবেন? এটি একটি পরিধানযোগ্য বিষয়, চিন্তার বিষয়। এদিক থেকেও আমাদের ভাবতে হবে আর দরুদ পড়তে হবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে যারা সম্পর্কের দাবি করে, যারা তারা যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বাণী বা পায়গামকে সত্যিকার অর্থে বুঝতেও পারে, অনুধাবনও করতে পারে, আর দরুদ শরীফের সত্যিকারের অর্থ মর্ম যেন তারা অনুধাবন করতে পারে। ইসলামী বিশ্ব যখন আজকে চতুর্দিক থেকে হুমকির সম্মুখীন, তারা যেন একতাবদ্ধ এবং এক ইউনিট হিসাবে যেন কাজ করতে পারে, আর শত্রুর যেন শত্রুর নোংরা চোখ তাদের কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে না পারে। আমরা যখন আলে রসুলের উপর দরুদ পড়ি, রসুল করিম সাল্লাল্লাহু ইসলামের বংশের জন্য যখন দরুদ পড়ি, তখন সেই সম্পর্কের কথাও মাথায় আসে, যারা রসুলের সাথে কোনোভাবে সম্পর্ক স্থাপন করে, সম্পর্কের দাবি করে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রক্ত সম্পর্কের সে আত্মীয়, যারা আধ্যাত্মিক আত্মীয় হওয়ার দায়িত্ব পালন করেছেন, এমনভাবে পালন করেছেন যে যার মান অতি উন্নত, যার মান হল গগনচুম্বী, তাদের সম্পর্কে কোন মুসলমান হৃদয়ে এই ধারণা আসতেই পারে না যে সে তাদের সম্পর্কে কোন অশালীন কথা বলবে। অশালীন কথা বলার কথা সে ভাবতেই পারে না, বরং দরুদ পড়ার সময় তাৎক্ষণিকভাবে আলে রসুল বললেই সেই চেহারা চোখের সামনে ভেসে ওঠে। একইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, সেই সমস্ত সাহাবীরা যারা জীবনের বাজি রেখে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পবিত্র দেহকে রক্ষার জন্য, কোন প্রকারের কষ্ট থেকে বাঁচানোর জন্য নিজেদের বুক পেতে দিয়েছেন, সেই সমস্ত সাহাবীদের ভিতর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সেই এক গুহার সাথীও ছিলেন, যাকে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে লা তাহজান ইন্নাল্লাহ মাআনা, তুমি দুঃখ করো না, নিশ্চয় খোদা তাআলা আমাদের সাথে আছেন। আর আল্লাহ তাআলা এই ঘটনা কোরআনে করিমে উল্লেখ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে চিরতরে আ হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোত্তম সাথী আখ্যা দিয়েছেন। আর সেই সমস্ত ফজলের ওয়ারেস আখ্যা দিয়েছেন যা সেই হিজরতের সফরে রাসূল করিম সাল্লাল্লাহু ইসলামের উপর নাজিল করেছিলেন। অতএব এমন সম্মানিত ব্যক্তিবর্গ সম্পর্কে এমন কোন শব্দ উচ্চারণ করা যা তাদের পবিত্র পদমর্যাদার জন্য কোনোভাবে অবমাননাকর হতে পারে, এটি কোন মুসলমানের জন্য কোনোভাবে সম্ভব নয়। এমন মুসলমান, বিশেষ করে এমন মুসলমান যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ প্রেরণ করে থাকে, তাকে কোনোভাবে এটা সাজে না। তার আল বা বংশের ভেতর সেই সমস্ত রক্ত সম্পর্ক অন্তর্ভুক্ত যারা আধ্যাত্মিক বংশ হওয়ার দায়িত্ব পালন করেছেন এবং সেই ক্ষেত্রে তারা আদর্শ স্থানীয় ছিলেন। এছাড়া সেই সমস্ত ব্যক্তিরা রয়েছেন যারা আধ্যাত্মিক সম্পর্কের সুবাদে তারা আল ছিলেন। তাই আমাদেরকে আজকে যেভাবে পৃথিবীতে পরস্পরের বিরুদ্ধে ঘৃণার প্রসার হচ্ছে, প্রসার করছে, মুসলমান হওয়ার দাবি করে যেখানে পরস্পরের শত্রুতা করে, সেখানে দরুদ পড়ুন, এই দোয়া করুন, মমত্ববোধের প্রেরণা নিয়ে উম্মতে মুহাম্মদিয়ার জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা তাদেরকেও যেন সত্যিকার অর্থে দরুদ শরীফের মর্ম এবং তত্ত্ব বোঝার তৌফিক দেন, যেন মুসলমান রোহামাও বাইনাহুম বা পারস্পরিক মমত্ববোধের সত্যিকারের দৃষ্টান্ত দেখে, তাদের জন্য দোয়া করা আমাদের জন্য আবশ্যক। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম দরুদ শরীফের কল্যাণ, বরকত এবং আহলে বাইতের সাথে সম্পর্কের যে সত্যিকারের জ্ঞান আমাদেরকে শিখিয়েছেন, বোধপত্তে দান করেছেন, তা আমি তুলে ধরছি। তিনি বলেন যে একবার এলহাম হয়েছে, যে এলহামের অর্থ হল ফেরেশতাদের ভিতর বিতর্ক হচ্ছে যে খোদাতালা ধর্মের পুনর্জীবিত, খোদাতালা ধর্মকে পুনর্জীবিত করতে চান, খোদার এটি এখন দৃঢ় ইচ্ছা, খোদা দৃঢ় সংকল্পবদ্ধ, কিন্তু ধর্মকে কে পুনর্জীবিত করবে সেই ব্যক্তি এখনো আর সে চিহ্নিত হয়নি, সিদ্ধান্ত হয়নি, সেই কারণে তাদের ভিতর মতভেদ রয়েছে। অর্থাৎ এই সিদ্ধান্ত হয়নি যে ধর্মকে কার মাধ্যমে পুনর্জীবিত করা হবে। মসিমত বলেন যে তখন স্বপ্নে দেখি যে মানুষ ধর্মকে কে পুনর্জীবিত করবে তার সম্পর্কে বিতর্ক হচ্ছে। তখন এক ব্যক্তি সামনে আসে, বলে যে হাদা রাজুলুন ইউহিব্বু রাসূলুল্লাহ, অর্থাৎ এই ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। আর এই কথার অর্থ হল এই পদের জন্য সবচেয়ে বড় যোগ্যতা, বড় কোয়ালিফিকেশন যা দরকার, তা হল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, যে মহি হবে যে ধর্মকে পুনর্জীবিত করবে। তার নির্বাচনের প্রথম শর্ত হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, আর সেই ব্যক্তি এর যোগ্য, যে যোগ্যতা এই ব্যক্তির ভিতর রয়েছে। মুসলিমদের দিকে ইশারা করে ফেরেশতারা এটি বলে। মাসিম আসলাম বলেন যে উল্লিখিত এলহামে আলে রসুলের উপর যে দরুদ পড়ার নির্দেশ রয়েছে, যে এলহামের কথা মাসিমত বলেছেন, সেই এলহাম হল পূর্বেই ছিল, আমি পড়িনি। হুজুর বলছেন সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলে মুহাম্মাদিন সৈয়দে ওয়ালদে আদম ওয়া খাতামান নবিয়্যিন। তিনি বলেন যে উল্লেখিত এলহামে আলে রসুলের উপর যে দরুদ প্রেরণের নির্দেশ রয়েছে, তার রহস্য হল ঐশী জ্যোতি লাভের জন্য আলে বায়তের প্রতি ভালোবাসার গভীর ভূমিকা রয়েছে। যে ব্যক্তি খোদাতালার প্রিয়দের অন্তর্ভুক্ত হয়, সে সেই পবিত্র এবং পুণ্যাত্মাদের ওয়ারেস হয়ে থাকে, আর সমস্ত জ্ঞান এবং ধর্মীয় তত্ত্ব জ্ঞানের ক্ষেত্রে তাদের ওয়ারেস হয়। এখানে এই পর্যায়ে এক সূক্ষ্ম কাশ্মের কথা মনে পড়ল। একবার নামাজে মাগরেবের পর একান্ত জাগ্রত অবস্থায় একটি নেশার মতো হালকা নেশার পরিস্থিতি ছিল, অদ্ভুত দৃশ্য সামনে আসে। প্রথমে কিছু লোক দ্রুত হেঁটে আসে, দ্রুত হেঁটে আসার সময় যেভাবে পায়ের জুতার আওয়াজ শোনা যায়, সেই অবস্থায় এটি হয়। কাশফে কিছু মানুষের চলার, হাঁটার সময় জুতার যে আওয়াজ, সে ধরনের আওয়াজ আসে। তখন পাঁচ ব্যক্তি অত্যন্ত সম্মানিত এবং চেহারার আমার সামনে আসেন। প্রথম জন হলেন মহাসম্মানিত আমাদের প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আলী, হযরত হাসান হোসেন এবং হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহা। তাদের একজন হলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তিনি পরম স্নেহ এবং ভালোবাসার সাথে স্নেহময়ী মায়ের মতো এই অধমের মাথা নিজের রানের উপর রাখেন। এরপর আমাকে কিতাব দেওয়া হয়েছে, যা সম্পর্কে বলা হয় যে এটি কোরআনের তাফসির, যা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সংকলন করেছেন। এখন আলী সেই তাফসীর তোমাকে দিচ্ছেন। সকল প্রশংসা মহান আল্লাহর। এ ছিল হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের কাশফা দিব্য দর্শন। এটি সম্পর্কেও গায়ের আহমদেরা আপত্তি করে, তারা বিকৃত আকারে এটি উপস্থাপন করে যে হযরত মসীহ মওউদ ইসলাম নাউজুবিল্লাহ হযরত ফাতেমার অসম্মান করেছেন, হযরত ফাতেমার সম্মানের জন্য এটি অবমাননাকর। এটি আসলে আপত্তিকারীদের নোংরা প্রকৃতির পরিচয় বহন করে, বলে যে নাউজুবিল্লাহ এই বাক্য লিখে মসীহ মওউদ ইসলাম হযরত ফাতেমার অসম্মান করেছেন। ফিতনাবাজ যত মোল্লা আছে সাধারণ মানুষের সামনে পুরো বাক্য তুলে ধরে না, আর সাধারণ মানুষ অজ্ঞতাবশত বা মানুষ তাদেরকে মিথ্যা বলে বলে এতটা অন্ধ করে ফেলেছে যে তারা শুনতেই যায় না বা দেখে না যে পুরো বাক্যটা কি। শুধু এটি বলে যে মির্জা সাহেব লিখেছেন যে হযরত ফাতেমা আমার মাথা তার পবিত্র রানের উপর রেখেছেন। এদের মাথা যেহেতু নোংরামিতে ভরা, সেই নোংরামি থেকে বেরিয়ে আসা এদের জন্য কঠিন, এরা বের হতে চায় না। অথচ হযরত মসীহ মওউদ ইসলাম বলেন যে পরম মমতা এবং স্নেহের সাথে স্নেহশীল মায়ের ন্যায় অধমের মাথা তার পবিত্র উরুতে রেখেছেন। স্নেহশীল মা বলতে কি বোঝায় সবাই জানে। এই স্নেহশীল মা শব্দ শুনেই শব্দের সাথে কোন নোংরা ধারণার স্থান আছে কি? এই নোংরা ধারণা শুধু তাদের মাথায় জাগ্রত হতে পারে, অর্থাৎ সেই সমস্ত নোংরা প্রকৃতির মৌলবীদের মাথায় এমন নোংরা ধারণা সৃষ্টি হতে পারে। তো এই পুরো দেবদর্শন, এই এলহাম, এতে একদিকে হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের মসীহ এবং মাহদীর যে পদমর্যাদা সেদিকে ইঙ্গিত করে, যেটি সেই দরুদের কারণে ছিল, দরুদের কল্যাণে ছিল, যা মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের প্রতি তার আকুল ভালোবাসার কারণে তিনি প্রেরণ করতেন। দ্বিতীয়ত তিনি বলেন এই যে এলহাম সাল্লি আলা মোহাম্মদিন ওয়া আলে মোহাম্মদিন, এতে এর একটি রহস্য হল যদি ঐশী জ্যোতি থেকে, ঐশী আলো থেকে কল্যাণ মণ্ডিত হতে হয়, ঐশী নূর থেকে অংশ পেতে হয়, আহলে বায়তকে ভালোবাসা আবশ্যক, খোদার নৈকট্য প্রাপ্ত যদি হতে হয় সেই সকল পাক এবং পবিত্র লোকদের উত্তরাধিকার পাওয়া আবশ্যক। অতএব খোদার নৈকট্য প্রাপ্ত ব্যক্তিকে সেই পবিত্র এবং পুণ্যাত্মাদের পদাঙ্ক অনুসরণ আবশ্যক। তো সেই রসুল্লাহর প্রিয়দের প্রতি যদি কেউ ভালোবাসা রাখে, সেই যারা এমন ভালোবাসা রাখে তাদেরকে খোদা তালা নিজ নৈকট্য দান করে থাকেন। এটি সত্যিকারের ভালোবাসা। নিজের প্রেমাস্পদের প্রিয়দেরকে মানুষ ভালোবেসে থাকে। যদি এই কথা মুসলমানরা আজকে বুঝত তাহলে পরস্পরের বিরুদ্ধে ঘৃণার দেয়াল গড়ত না। তো ঘৃণার দেয়াল যারা গড়ে তারা ব্যক্তিগত স্বার্থে এবং নিজের অহমিকার বশবর্তী হয়ে এমনটি করে থাকে। এই আলেম বা নাম সর্বস্ব নামধারী যে সমস্ত মৌলবি এমনটি করে, কিন্তু এই দেয়াল গড়তে গিয়ে তারা সেই সমস্ত বুজুর্গদের নামের অপব্যবহার করে। সেই সমস্ত বুজুর্গ বা পবিত্র চেতা ব্যক্তিবর্গ যারা সারা জীবন রোহামাও বা ইনাহমের ব্যবহারিক দৃষ্টান্ত ছিলেন, অতএব সাধারণ মানুষকেও ভাবতে হবে কারো অন্ধ অনুকরণ না করে বিবেক খাটান, বিবেককে কাজে লাগান। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খোদার ভালোবাসা লাভের উদ্দেশ্যে আমাদের যে সমস্ত দোয়া শিখিয়েছেন তাতে খোদার ভালোবাসার পাশাপাশি সেই সমস্ত লোকদের ভালোবাসার জন্য দোয়া করেছেন যারা খোদার ভালোবাসা লাভের কারণ হয়েছেন। একবার তিনি দোয়া শিখিয়েছেন যে আল্লাহুম্মা রযুকনি হুব্বাকা ওয়া হুব্বা মা ইয়ানফাউনি হুব্বুহু ইনদাকা, হে আল্লাহ আমাকে তোমার ভালোবাসা দাও, আর সে ব্যক্তির ভালোবাসা দাও যার ভালোবাসা তোমার দরবারে কোন মূল্য রাখে। আর খোদার দরবারে সবচেয়ে কল্যাণকর সবচেয়ে মূল্যবান ভালোবাসা হলো মোহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসা এবং তার প্রতি ভালোবাসা, যা খোদার মানুষকে নিকটতর করে। নিশ্চয় সেই সমস্ত লোকদের প্রতি ভালোবাসাও খোদার দরবারে মূল্য রাখে যাদেরকে মোহাম্মদ রাসূলুল্লাহ ভালোবেসেছেন, যেখানে আমাদের দায়িত্ব হল মোহাম্মদ সাল্লাহ ইসলামের প্রতিটি নির্দেশ মেনে চলা, তার প্রতিটি নির্দেশ অনুসারে কাজ করা, সেখানে এটিও আবশ্যক। সেখানে যাদেরকে তিনি ভালোবেসেছেন তাদের প্রতি ভালোবাসাও আমাদের জন্য আবশ্যক। অগণিত এমন রওয়ায়েত বা হাদিস আছে যা থেকে বোঝা যায় হুজুর সাল্লাহ ইসলাম যেখানে তার দৈহিক এবং আধ্যাত্মিক আল বা বংশকে ভালোবেসেছেন, তার যে দৈহিক আল যাদের সাথে আধ্যাত্মিক সম্পর্ক ছিল তাদেরকেও তিনি ভালোবেসেছেন, আর সেখানে যারা শুধু আধ্যাত্মিক সন্তান ছিল সাহাবী তাদেরকেও তিনি ভালোবেসেছেন। তার আনন্দ থেকে এটি বোঝা যায়, তিনি বলেন যে উম্মতের যারা দরুদ পড়বে খোদা তাআলা তাদের উপর রহমত বর্ষণ করবেন এবং এতে তিনি পরম আনন্দিত। শুধু সেই যুগের সাহাবাই নয় বরং কেমত পর্যন্ত আগত সমস্ত মানব যারা রসুলার উপর দরুদ প্রেরণ করবে খোদা এই কারণে তার উপর যেহেতু রহমত নাজিল করবেন এতে রসুল্লাহ পরম আনন্দিত হবেন। আনন্দ তখনই হয় যখন সত্যিকারের ভালোবাসা থাকে। যদি এই মূল কথাকে মুসলমানরা বুঝে তাহলে কখনো কোনো বিশৃঙ্খলা বা নৈরাজ্য সৃষ্টি হতে পারে না, কখনো পরস্পরের মসজিদে আত্মঘাতী বোমা হামলা হতে পারে না, কখনো আলেমদের বিশেষ করে মহরমের মাসে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার উপর সরকার বিধিনিষেধ আরোপ করতে পারে না। যাই হোক, আমাদের কাজ হল তাদের কল্যাণের জন্য মঙ্গলের জন্য দোয়া করা। মুসলমানও ভাবুন যে কারণ কি, যে এক যুগ ছিল যখন পারস্পরিক ভালোবাসা এবং মমত্ববোধের দৃষ্টান্ত দেখা যেত, কিন্তু আজ বিভিন্ন গ্রুপ বিভিন্ন শ্রেণী পক্ষ থেকে ঘৃণার অগ্নি বা লাভা নির্গত হতে দেখা যাচ্ছে। কোন অবাধ্যতার কারণে শাস্তি আজকে মুসলমানদের উপর বর্ষিত হচ্ছে একটু ভাবুন, চিন্তা করুন কার ঘৃণার কার ক্রোধের দৃষ্টি পড়েছে, চিন্তা করুন ভাবুন যেন ইসলামের আসল সৌন্দর্য পৃথিবীকে দেখানো সম্ভব, নিজের দুর্বলতার উপর দুর্বলতাকে বিশ্লেষণ করুন কোথায় দুর্বলতা রয়েছে। আমি পুনরায় বলবো যে আজকাল আমরা আহমদীদের উচিত এই মাসে অজস্র ধারায় দরুদ পাঠ করা, আমাদের আহমদীদের উচিত অজস্র ধারায় দরুদ পড়া, পারস্পরিক ঝগড়া বিবাদ থেকে নিরাপদ এবং দূরে থাকার জন্য অজস্র ধারায় দোয়া করুন। মোহাম্মদ ইসলামের বংশ আল এবং সাহাবি সেই সমস্ত ব্যক্তিবর্গ যাদেরকে আমাদের প্রিয় প্রভু ভালোবাসতেন তাদের প্রতি এমন ভালোবাসা প্রদর্শন করুন যে ভালোবাসা অনন্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দৈহিক সন্তান যারা তার সাথে আধ্যাত্মিক সম্পর্ক রাখতেন তারা আমাদের ভালোবাসার দাবি রাখেন। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলেন যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু পবিত্র এবং পবিত্রকারী ছিলেন। নিঃসন্দেহে সেই সমস্ত মনোনীত লোকদের অন্তর্ভুক্ত ছিলেন যাদের খোদা নিজ হাতে পবিত্র করেছেন, আর নিঃসন্দেহে তিনি বেহেশতের সর্দারদের অন্তর্ভুক্ত। বিন্দুমাত্র তার প্রতি ঘৃণা রাখা ঈমান নষ্ট হওয়ার কারণ, আর ঈমান তাকওয়া এবং খোদার ভালোবাসা ধৈর্য এবং অবিচলতা খোদাভীতি এবাদত আমাদের জন্য আদর্শ এবং অনুকরণীয়, সে হৃদয় ধ্বংসপ্রাপ্ত যে তার প্রতি শত্রুতা রাখে, আর সফল সে হৃদয় সফল কাম হয়েছে যে ব্যবহারিক ভালোবাসা প্রদর্শন করে। অতএব হযরত ইমাম হোসেনের সাথে প্রত্যেক আহমদীর এই ভালোবাসা পোষণ করা উচিত, প্রদর্শন করা উচিত, যার মুসলিম ইসলাম আমাদের শিখে দিয়েছেন। একইভাবে সাহাবাদের পবিত্র পদমর্যাদাও আমাদের জন্য স্পষ্ট, আমাদের হৃদয়ে তাদের গভীর ভালোবাসা রয়েছে। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম, হযরত আবু বকর এবং হযরত উমর এবং উসমানের ভালোবাসাও আমাদের হৃদয় সৃষ্টি করেছে। এটি নয় যে একদিকে ভালোবাসা বাড়বে অপরদিকে হ্রাস পাবে। আল্লাহ এবং রসুলের প্রতি যারা ভালোবাসা রাখে তাদের জন্য আমাদের হৃদয়ে ভালোবাসা থাকা আবশ্যক। সাহাবাদের পদমর্যাদার কথা মুসলিম ইসলাম এভাবে উল্লেখ করেছেন যে সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলা এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে সেই নিষ্ঠা এবং আন্তরিকতা প্রদর্শন করেছেন যে তাদেরকে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহুমের শুভ সংবাদ দেওয়া হয়েছে। এটি সেই মহান পদমর্যাদা বা মর্যাদা যা সাহাবারা লাভ করেছেন, যে পদমর্যাদারা উপনীত ছিলেন, অর্থাৎ খোদা তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, তারা খোদার প্রতি সন্তুষ্ট ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন যে তিনি ইসলামের দ্বিতীয় আদম, সর্বশ্রেষ্ঠ সৃষ্টির তিনি প্রতিচ্ছবি ছিলেন, তিনি নবী ছিলেন না, কিন্তু তার সত্তায় নবী এবং রসুলদের পবিত্র আধ্যাত্মিক শক্তি ছিল। অর্থাৎ হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের তিনি প্রতিচ্ছবি প্রতিবিম্ব ছিলেন, তার পদাঙ্ক তিনি অনুসরণ করতেন। তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে তিনি বলেন যে তার সম্পর্কে এই হাদিস রয়েছে, শয়তান হযরত ওমরের ছায়া দেখলেও পলায়ন করে। দ্বিতীয় হাদিস হল যদি আমার পর যদি কোন নবী হওয়ার থাকত তাহলে ওমর নবী হতো। তৃতীয় হাদিস হল পূর্বের বিভিন্ন উম্মতে মহাদেশ সৃষ্টি হয়েছে, এই উম্মতে মহাদেশ হল হযরত ওমর। অতএব আমাদের দৃষ্টিতে মোহাম্মদ রাসূলুল্লাহর সকল প্রিয়রাই অত্যন্ত প্রিয়। খোদা তাআলা উম্মতে মুসলিমাকে সকল প্রকারের মতভেদকে দূর করার তৌফিক দিন, সকল বিভেদকে মেটানোর তৌফিক দিন। আজকে বহিরাগত আক্রমণ ও ভয়াবহ ইসলামের উপর আজকে সমবেতভাবে খোদা তাআলার দরবারে বিনত হওয়ার প্রয়োজন আছে। ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মাঝে যে যুদ্ধ চলছে এটিও সঠিক দিক নির্দেশনার অভাবে হচ্ছে। নিজের লোকদের তারা ক্ষতির জন্য তারা নিজেরাই দায়ী, নির্যাতিত ফিলিস্তিনিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, নিজের লোক নিজেরাই ক্ষতি করছে। আর এই যুগে প্রকৃত দিক নির্দেশনা মুসলিম ইসলাম দিয়ে গেছেন যে ধর্মের নামে তোমরা যুদ্ধ করবে না, ধর্মের নামে যদি তলোয়ার হাতে নাও এমন যুদ্ধ কখনো সফল হবে না। আর এখন যে যুদ্ধ হচ্ছে ইসরায়েল ফিলিস্তিনের মাঝে, এই যুদ্ধে তো কোন প্রকারের ভারসাম্য নেই। যুক্তির দাবি হল আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা উচিত যেন নিরীহ প্রাণ রক্ষা পায়। ইসরায়েলের আক্রমণ নিরীহ লোকদের উপর হচ্ছে, হ্যাঁ কিছু তারা লক্ষ্যেও আঘাত হানছে, কিন্তু নিরীহ মানুষ মারা যাচ্ছে অগণিত। এখানকার পত্রপত্রিকাও হইচই আরম্ভ করেছে যে একের বিনিময়ে তোমরা 100-150 মানুষকে হত্যা করছ। খোদা তাআলা তাদের সাথে যে ব্যবহার করবেন, যে বোঝাপড়া হবে বা তাদের যে পরিণাম তা কোন যুদ্ধের ফলে হবে না, বরং খোদার পবিত্র তাকদীর নিজে সিদ্ধান্ত করবে। আর কিভাবে হবে সেটি তিনি জানেন, কোরআন থেকে এটি বোঝা যায়। অতএব ফিলিস্তিনিদের যদি নিজেদের আত্মরক্ষামূলক ব্যবস্থা নিতে হয়, মুসলমানদের যদি কোনো সাহায্য তাদের প্রয়োজন হয় বা মুসলমান যদি সাহায্য করতে পারে তাহলে দোয়ার মাধ্যমে খোদার সাহায্য চান। আল্লাহ তাআলা এতে কোনো সন্দেহ নেই যে অত্যাচারীকে তিনি ধৃত করেন, অবশ্যই ধৃত করবেন, কিন্তু মুসলমানদের উচিত যুগের ইমামের ডাকে সাড়া দেয়া। আমি এখানে যখনই অমুসলিমদের সামনে বলার সুযোগ পেয়েছি এটি বলেছি, যে যদি ইনসাফ ইনসাফ সম্মত কাজ না করো তাহলে নিজেদেরকে যুদ্ধের মুখে ঠেলে দেবে। শুধু মুসলমানদের উপর জুলুম করে অত্যাচার করে কখনো শক্তিশালী প্রমাণিত হতে পারবে না। তাদেরকে সবসময় এটাই বলা হয়েছে যে নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকেও তোমরা এই ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা করার বা বাঁচানোর চেষ্টা করো এবং ইনসাফের এবং ইনসাফ প্রতিষ্ঠা করো। খোদা করুন এই মহাশক্তিগুলো যেন ইনসাফের দাবি অনুসারে কাজ করে, নতুবা এটি আর দু একটি দেশের যুদ্ধের প্রশ্ন নয়, এই ভয়াবহ বিশ্ব ধ্বংসযজ্ঞ আসবে আর বাধ্যত এটি আমরা দেখছি। আল্লাহ তাআলা আমরা আহমদীদেরকে দোয়া এবং দরুদের মাধ্যমে আল্লাহ তাআলা আমরা আহমদীদেরকে দোয়া করার তৌফিক দিন, দরুদ পড়ার তৌফিক দিন, যেন পৃথিবীকে এই ধ্বংসযজ্ঞ থেকে আমরা রক্ষাকারী হতে পারি। খোদা করুন পৃথিবী যেন এই বাস্তবতাকে বোঝে এবং ধ্বংসযজ্ঞ থেকে রেহাই পায়। আল্লাহ তাআলা করুন এই নববর্ষ এই চলমান বছর জামাতে আহমদিয়ার জন্য সহস্র সহস্র রহমত এবং কল্যাণের কারণ হোক আর আমরা খোদার অপার অনুগ্রহে নতুন নতুন সফলতা যেন দেখি। সকল আহমদির জন্য এই বছরটি প্রভূত কল্যাণ বয়ে আনুক।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر